বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِن مَاتَ أَوْ قُتِلَ انقَلَبْتُمْ عَلَىٰ أَعْقَابِكُمْ وَمَن يَنقَلِبْ عَلَىٰ عَقِبَيْهِ فَلَن يَضُرَّ اللَّهَ شَيْئًا وَسَيَجْزِي
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না। মৃত্যুর সময় তো নির্ধারিত আছে, যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 17 আগস্ট, 2 ভাদ্র এবং ফার্সি 26 মরদত। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষীর অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে, আফগানিস্তানের ক্ষমতা দখল করে নিয়েছে তালেবান, এ সম্পর্কে ইরানের দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে জিয়াউর রহমানের মাজার জিয়ারতকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপির মধ্যে সংঘর্ষ সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে শোকাবহ মহরমে তাসওয়া বা আশুরার পূর্বরাত উপলক্ষে একটি বিশেষ আলোচনা। প্রান্তিক আয়োজন রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা, সব শেষে সংক্ষিপ্ত সংবাদ, আর সময় থাকলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। আফগানিস্তানে নারী সহ সব চাকরিজীবীকে কর্মস্থলে ফিরে আসার আহ্বান জানালো তালেবান, সব পক্ষকে নিয়ে সরকার গঠন করা হবে বলে ঘোষণা। আফগানিস্তান যুদ্ধে আমেরিকার পরাজয়ের কথা পরোক্ষভাবে স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, দিলেন অসংখ্য ভুলের স্বীকারোক্তি। বাংলাদেশের উত্তরাঞ্চলে উজান থেকে নেমে আসার ঢলে আরেক দফা বন্যার আশঙ্কা, প্লাবিত হতে শুরু করেছে যমুনার চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকা। এবং ভারতের বিজেপি শাসিত উত্তরপ্রদেশে আলিগড় জেলার নাম পরিবর্তন করে হরিগড় রাখার প্রস্তাব পাশ, পক্ষে ভোট দিলেন পঞ্চায়েতের 50 সদস্য। আসসালামু আলাইকুম, সংবাদ শিরোনামগুলো শুনলেন। এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। আফগানিস্তানের রাজধানী কাবুলের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ঘোষণা দিয়েছে তালেবান। তারা ঘোষণা করেছে, বিশৃঙ্খলার সুযোগে যারা জনগণের সম্পদ লুট করার চেষ্টা করেছিল তাদেরকে আটক করা হয়েছে। তালেবান নেতৃত্বের পক্ষ থেকে আফগান কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিদের বাসভবনে অনুপ্রবেশ করা থেকে বিরত থাকতে তালেবান সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এদিকে আফগানিস্তানের সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে তাদের কর্মস্থলে ফিরে আসার আহ্বান জানিয়েছে তালেবান। কাতারের দোহায় তালেবানের রাজনৈতিক দপ্তরের উপপ্রধান আব্দুসালাম হানাফি সোমবার বলেছেন, সরকারি কর্মকর্তা কর্মচারী, বিদেশী কূটনীতিক ও সেনাবাহিনীর সদস্যসহ সরকারি কাজে নিয়োজিত সব চাকরিজীবী কোনো ধরনের শঙ্কা ছাড়াই নিজ নিজ কর্মস্থলে ফিরে যান। এমনকি তিনি নারী চাকরিজীবীদেরও কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানান। হানাফি বলেন, কারোর প্রতি অবিচার করা হবে না এবং নারীরা তাদের হিজাব রক্ষা করে কর্মস্থলসহ সব কাজ স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারবেন। এদিকে সকল আফগান পক্ষকে নিয়ে একটি নমনীয় ইসলামী সরকার গঠন করা হবে বলে ঘোষণা দিয়েছে তালেবান। তালেবান মুখপাত্র সোহেল শাহিনের বরাত দিয়ে আফগান বার্তা সংস্থা শাফাকনা এ খবর জানিয়েছে। শাহিন সোমবার বলেন, আফগানিস্তানে এখন যে সরকার গঠিত হবে তাতে শুধু তালেবান সদস্যরা থাকবেন না, বরং সেখানে সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। তিনি বলেন, আফগানিস্তানের বিখ্যাত সব রাজনৈতিক ব্যক্তিত্বকে নয়া সরকারে অন্তর্ভুক্ত করতে চায় তালেবান। তালেবানের মুখপাত্র আরও বলেন, এতদিন ধরে আফগান সেনাবাহিনী ও পুলিশও সবগুলো নিরাপত্তা বাহিনীতে কর্মরত, যে কেউ তার অস্ত্র সমর্পণ করে তালেবানে যোগ দেবে তার নিরাপত্তা নিশ্চিত করা হবে। 15 আগস্ট আফগানিস্তান থেকে সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি পালিয়ে যাওয়ার পর কোনো সূত্র দেশটিতে একটি অন্তর্বর্তী সরকার পরিষদ গঠনের খবর দিয়েছিল, কিন্তু তালেবান নেতৃবৃন্দ ঘোষণা করেছেন তারা কোনো অন্তর্বর্তী সরকার বা পরিষদ মানেন না, তারা সরাসরি পরবর্তী সরকার গঠন করবেন। আফগান সরকারের পতন ও তালেবানের ক্ষমতায় আরোহণ সম্পর্কে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, আমাদেরকে সত্য স্বীকার করতে হবে, আমেরিকা গত 2 দশকে আফগানিস্তানে বহু ভুল পদক্ষেপ গ্রহণ করেছে। জো বাইডেন সোমবার হোয়াইট হাউসে দেওয়া ওই ভাষণে আফগানিস্তানে গত 20 বছরের মার্কিন সামরিক উপস্থিতির সময় তার দেশের অসংখ্য ভুলের কথা স্বীকার করেন। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য যে আমেরিকা দায়ী সে কথাও মেনে নেন জো বাইডেন। গত 2 দশকে আফগানিস্তানের উপর মার্কিন দখলদারিত্বের ব্যাপারে অনুশোচনা প্রকাশ করে বাইডেন বলেন, আর কিছুদিন আফগানিস্তানে সেনা মোতায়েন রাখলে সবকিছু ঠিক হয়ে যেত, এমন দাবি করে আমি আমেরিকার জনগণকে বিভ্রান্ত করতে চাই না। এ বক্তব্যের মাধ্যমে প্রকান্তরে আফগানিস্তান যুদ্ধে মার্কিন বাহিনীর পরাজয়ের কথা স্বীকার করে নিলেন জো বাইডেন। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশের উত্তরাঞ্চলে কয়েকদিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে পদ্মা যমুনা অববাহিকায় আবারও এক দফা বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। যমুনার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকা প্লাবিত হতে শুরু করেছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
কয়েকদিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে পদ্মা যমুনা অববাহিকায় আবারও এক দফা বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, শুক্রবার থেকে হঠাৎ করে যমুনা নদীতে পানি বাড়তে শুরু করে, যা বর্তমানে খুব দ্রুত বাড়ছে। যমুনার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকা প্লাবিত হতে শুরু করেছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে এসব এলাকার কয়েক হাজার মানুষ। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ নাসিরউদ্দিন বলেন, আরও 2-1 দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে বলে বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে। এদিকে মানিকগঞ্জের শিবালয় আরিচা পয়েন্টে যমুনা নদীতে গত 1 সপ্তাহে 41 সেন্টিমিটার পানি বেড়েছে। গাজীখালি, ইসামতি, ধলেশ্বরী ও কালীগঙ্গা নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। এ কারণে মাঝারি বন্যার পূর্বাভাসের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মঈনউদ্দিন বলেছেন, উত্তরাঞ্চলের নদীগুলোর পানি বিপদসীমা অতিক্রম করেছে, যমুনা পয়েন্টেও প্রতিদিন পানি বাড়ছে। এভাবে পানি বৃদ্ধি পেতে থাকলে 2 বা 3 দিনের মধ্যে যমুনা পয়েন্টেও পানি বিপদসীমা অতিক্রম করবে, আর এ পয়েন্টে মাঝারি বন্যার আশঙ্কা রয়েছে। ওদিকে টানা বর্ষণে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আর শিবগঞ্জে পদ্মা আর মহানন্দার পানি বেড়ে চলছে, ফলে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে অন্তত 50,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ওদিকে ফরিদপুরের আলফাডাঙ্গায় বুড়াইস ইউনিয়নের চর খোলাবাড়িয়া গ্রামটি এখন মধুমতির কড়াল গ্রাসে প্রায় ছিন্ন ভিন্ন হতে চলছে। সোমবার মধুমতি ভয়াবহ রূপ ধারণ করে। একই দিনে কয়েক ঘন্টার মধ্যে ওই গ্রামের 10টি পরিবারের ঘরবাড়ি গ্রাস করেছে। এছাড়াও উপজেলার পাচুরিয়া ইউনিয়নের বাঁশতলা বাজার এলাকা এবং টগরবন্দের বাজরা গ্রামটিও ভাঙনের শিকার হয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরছি বিশ্ব সংবাদে। করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে বাংলাদেশে এবার পবিত্র আশুরা উপলক্ষে সব ধরনের তাজিয়া মিছিল বন্ধের নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। আগামী শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে। ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, 6 আগস্ট ধর্ম মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বর্তমান প্রেক্ষাপটে সব ধরনের ধর্মীয় প্রতিষ্ঠানে এর আগে আরোপিত বিধিনিষেধ বহাল থাকবে। একই সঙ্গে পবিত্র মহরম উপলক্ষে সব ধরনের তাজিয়া মিছিল, শোভাযাত্রা, মিছিল ইত্যাদি বন্ধ থাকবে। তবে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণ করে প্রয়োজনীয় সব ধর্মীয় আচার অনুষ্ঠান প্রতিপালিত হবে। কারবালার শোক স্মরণে প্রতি বছর আশুরার দিনে পুরান ঢাকার হোসনি দালান থেকে বিশাল তাজিয়া মিছিল বের করা হয়। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে অজ্ঞাত গেরিলা হামলায় বিজেপি নেতা জাভেদ আহমেদ দার নিহত হয়েছেন। আজ বিকেলে দক্ষিণ কাশ্মীরে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে ওই বিজেপি নেতা নিহত হন। গত এক সপ্তাহের মধ্যে এটি দক্ষিণ কাশ্মীরে বিজেপি নেতার দ্বিতীয় হত্যাকাণ্ড। বন্দুকধারীরা তার বাড়ির বাইরে গুলিবর্ষণ করলে তিনি নিহত হন। ওই ঘটনার পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ওই বিজেপি নেতা মারা যান। 30 বছর বয়সী জাভেদ আহমেদ দার বন্দুকধারীদের হামলায় বেশ কয়েকটি গুলিতে বিদ্ধ হয়েছেন। বিজেপি নেতার হত্যার বিষয়ে দলের মুখপাত্র আলতাফ ঠাকুর কুলগ্রামে দলের নেতার হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাভেদ আহমেদ দার দলের যুবনেতা এবং কুলগ্রাম নির্বাচনী এলাকার দায়িত্বশীল ছিলেন। ভারতের বিজেপি শাসিত উত্তরপ্রদেশে আলিগড় জেলার নাম পরিবর্তন করে হরিগড় রাখার প্রস্তাব পাশ হয়েছে। সোমবার আলিগড় পঞ্চায়েতের 72 সদস্যের মধ্যে 50 সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে সর্বসম্মতিক্রমে ওই প্রস্তাব পাশ করানো হয়। এ সম্পর্কে বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের বিজেপি শাসিত উত্তরপ্রদেশে আলিগড় জেলার নাম পরিবর্তন করে হরিগড় রাখার প্রস্তাব পাশ হয়েছে। গতকাল সোমবার নবগঠিত আলিগড় জেলা পঞ্চায়েতের বৈঠকে ওই প্রস্তাব পাশ হয়। অন্যদিকে মঈনপুরী শহরের নাম পরিবর্তন করে মায়ান্নগর করার প্রস্তাব পাশ করা হয়েছে। এ প্রসঙ্গে আজ মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গের ভাষা ও চেতনা সমিতির সম্পাদক ও কলকাতার প্রেসিডেন্সি কলেজের সাবেক অধ্যাপক ডক্টর ইমানুল হক রেডিও তেহরানকে বলেন,
বিজেপি যে নাম আলিগড়ের নাম পাল্টে হরিগড় বা ফৈজাবাদের নাম পাল্টে অযোধ্যা করে ভাবছে যে তারা অক্সিজেন পাবে, সেই অক্সিজেন তাকে আর উত্তরপ্রদেশে মানুষ দেবে না। 2022 ওদের বিদায় মিরাকেল না ঘটলে অবশ্যই হবে। আলিগড়ের নাম পাল্টেই হোক আর হরিগড়ের নাম হরিগড় করেই হোক, আর মোদিগড়ই করুক আর যোগীগড়ই করুক, ওদের আর রক্ষা নেই,
বলছিলেন ডক্টর ইমানুল হক। সোমবার আলিগড় পঞ্চায়েতের 72 জন সদস্যের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন 50 জন। তাদের উপস্থিতিতে সর্বসম্মতিতে ওই প্রস্তাব পাশ করানো হয়। এ প্রসঙ্গে আলিগড় জেলা পঞ্চায়েতের চেয়ারম্যান বিজয় সিং বলেন, দীর্ঘদিন ধরে বাসিন্দাদের দাবি ছিল আলিগড়ের নাম পরিবর্তন করে যেন হরিগড় করা হয়। জেলা পঞ্চায়েত সেই প্রস্তাব স্বীকার করেছে। এবার এই প্রস্তাব অনুমোদনের জন্য রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে। আলিগড় জেলা পঞ্চায়েত বোর্ডের সভায় কেহরি সিং এবং উমেশ যাদব আলিগড়ের নাম পরিবর্তন করে হরিগড় রাখার প্রস্তাব করেছিলেন, যা উপস্থিত সকল সদস্য সর্বসম্মতিক্রমে পাশ করেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
বিশ্ব সংবাদের এ পর্যায়ে আবারও আফগানিস্তান প্রসঙ্গ। চীন সরকারের আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি হু শিয়াও ইয়ং আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে তেহরান সফরে এসেছেন। তিনি সোমবার তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগান পরিস্থিতির ব্যাপারে তার দেশের অবস্থান তুলে ধরে বলেন, বর্তমান পরিস্থিতিতে যুদ্ধ ও রক্তপাত এড়ানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে অন্তর্বর্তী সমন্বয় পরিষদের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা। সাক্ষাতে ইরান চীন কূটনৈতিক সম্পর্ক স্থাপনের 50 বছর পূর্তি উপলক্ষে তেহরানকে অভিনন্দন জানান চীনা বিশেষ প্রতিনিধি শিয়াও ইয়ং। তিনি আফগান পরিস্থিতির ব্যাপারে বেজিং সরকারের দৃষ্টিভঙ্গি তুলে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর মধ্যে দেশটির ব্যাপারে ঘনিষ্ঠ সহযোগিতার আহ্বান জানান। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া মার্কিন দখলদার বিরোধী লড়াইয়ে বিজয়ের জন্য আফগানিস্তানের তালেবানকে অভিনন্দন জানিয়েছেন। টেলিফোনে তালেবানের রাজনৈতিক শাখার প্রধান মোল্লা আব্দুল গনি বারাদারের সঙ্গে আলাপকালে এই অভিনন্দন জানান হামাস নেতা। ইসমাইল হানিয়া বলেন, দখলদার মার্কিন সেনাদেরকে আফগান ভূখণ্ডে পরাজিত করার জন্য আমরা আফগানিস্তানের মুসলমানদেরকে অভিনন্দন জানাই। পাশাপাশি তালেবান আন্দোলন ও এর সাহসী নেতাদেরকে 20 বছরের লড়াই বিজয় লাভের জন্য অভিনন্দন জানাচ্ছে। ঐক্য, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য আফগানিস্তানের মুসলিম জনগণকে অভিনন্দন জানানোর পাশাপাশি হামাজ জোর দিয়ে বলেছে যে আমেরিকা ও তার মিত্রদের দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণ যে লড়াই করছে তাও বিজয়ী হবে। আফগানিস্তানে তালেবানের শাসনকে সবার আগে স্বীকৃতি দিতে যাচ্ছে সৌদের সরকার। গত রোববার আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের মাধ্যমে তালেবান যখন দেশটির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে মিশ্র প্রতিক্রিয়া ও সতর্কবার্তা আসছে, তখন সৌদি আরব সম্পর্কে এ খবর প্রচারিত হল। কোনো কোনো গণমাধ্যম জানিয়েছে যে তালেবানের প্রতি রিয়াদ তাদের সমর্থন ব্যক্ত করেছে। রাশিয়ার স্পুটনিক বার্তা সংস্থা জানিয়েছে, প্রথম দেশ সৌদি আরব যারা তালেবানকে স্বীকৃতি দিয়েছে। শ্রোতা বন্ধুরা, আর এরই সঙ্গে শেষ করছে রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। আফগানিস্তানের তালেবান গোষ্ঠী রাজধানী কাবুল সহ গোটা দেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর ওই দেশটির পরবর্তী সংকট নিরসনের বিষয়ে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হয়েছে। এ ব্যাপারে ইরানের দৃষ্টিভঙ্গি ও কূটনৈতিক তৎপরতার বিষয়ে অনেকে জানতে চায়। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হুসাইন।
আফগানিস্তানের তালেবান গোষ্ঠী রাজধানী কাবুল সহ গোটা দেশের নিয়ন্ত্রণ নেয়ার পর ওই দেশটির পরবর্তী সংকট নিরসনের বিষয়ে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হয়েছে। এ ব্যাপারে ইরানের দৃষ্টিভঙ্গি ও কূটনৈতিক তৎপরতা নিয়ে অনেকে জানতে চায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ তেহরান সফরকারী আফগানিস্তান বিষয়ক চীনের বিশেষ প্রতিনিধি হু শিয়াও ইয়াং এর সাথে সাক্ষাতে আফগানিস্তানের বিষয়ে তেহরানের দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলেছেন, দেশটির বর্তমান স্পর্শকাতর পরিস্থিতিতে যে কোনো যুদ্ধ, সংঘাত কিংবা সহিংস পরিস্থিতি ঠেকানোর জন্য অন্তর্বর্তী সমন্বয় পরিষদের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার প্রতি ইরানের সমর্থন থাকবে। জারিফ আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোতে বাস্তুহারা আফগান নাগরিকদের ঢল সামাল দেওয়াকে এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় বলে মন্তব্য করেন। বিশেষ করে করোনা মহামারীর এই সময়ে এ ধরনের পরিস্থিতি মোকাবেলা করা দুঃসাধ্য ব্যাপার বলে জানান জারিফ। এদিকে ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, আফগানিস্তানে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ইরান সব রকম সহযোগিতা করবে। একই সঙ্গে তিনি ওই দেশটিতে সব পক্ষের মধ্যে জাতীয় সমঝোতা অর্জনে সহযোগিতা করার জন্য প্রতিবেশী সব দেশের অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। প্রেসিডেন্ট রাইসি বলেন, ইসলামী ইরান বিশ্বাস করে আফগানিস্তানে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সেদেশের নেতৃবৃন্দের দৃঢ় ইচ্ছাশক্তি জরুরি। তিনি বলেন, ইরান অত্যন্ত সতর্কতার সঙ্গে আফগান পরিস্থিতির উপর নজর রাখছে এবং আমরা ওই দেশটির সঙ্গে সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক চাই। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর ওই দেশটিতে স্থায়ী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা এবং স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনার সুযোগ তৈরি হয়েছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, বর্তমান আফগান প্রতিরক্ষামন্ত্রীর জ্বালাময়ী বক্তব্য থেকে বোঝা যায় গত 20 বছরে যুক্তরাষ্ট্র আফগান সরকারে ব্যাপক প্রভাব বিস্তার করেছিল। শামখানি আরও বলেন, গত 40 বছরের ন্যায় এখনও আফগান জনগণের ইচ্ছার প্রতি আমাদের সমর্থন বজায় থাকবে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, আফগানিস্তানে যেই ক্ষমতায় থাকুক না কেন, আফগানদের মাধ্যমেই সংকট সমাধানে ইরান সবসময় ওই দেশটির পাশে থাকবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
বাংলাদেশে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে সংঘর্ষে বিএনপির অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। এ নিয়ে ঢাকা পুলিশ ও বিএনপি নেতাদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
ঢাকা মহানগর বিএনপির নবগঠিত দুই কমিটির নেতাদের সঙ্গে কয়েক হাজার কর্মী আজ মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের জন্য জড়ো হলে সেখানে আগের থেকে মোতায়েন পুলিশ তাদের বাধা দেয়। এ সময় কর্মসূচিতে অংশ নেওয়া বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের লাঠিপেটা, কাদারে গ্যাস ও রাবার বুলেটে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে ঢাকা মহানগর বিএনপি উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক রয়েছেন। এরপর বেলা 11টার দিকে উত্তরের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল নিয়ে মাজারের দিকে যেতে থাকলে পুলিশ আরেক দফা কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। এ সময় নেতাকর্মীরা এদিক ওদিক ছুটতে থাকে। পুলিশ ধাওয়া করে তাদেরকে চন্দ্রিমা উদ্যানের সীমানার বাইরে বের করে দেয়। এ সময় শেরেবাংলা নগর ও ফার্মগেট এলাকার আশেপাশের রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ কর্মীরা রাস্তায় নেমে বেশ কিছু যানবাহনও ভাঙচুর করে। এ সময় মহানগরের বিএনপি উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান গণমাধ্যমকে বলেছেন,
বিনা উস্কানিতে প্রথমে লাঠিচার্জ, তারপরে টিয়ার সেল, তারপরে গুলি। সেই গুলিতে আমাদের বিএনপির ঢাকা উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক সহ নেতাকর্মীরা অসংখ্য গুলিবিদ্ধ হয়েছে, অনেকে হসপিটালে গিয়েছে, অনেকে রাস্তায় পড়ে আছে।
পরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি অভিযোগ করেন, চন্দ্রিমা উদ্যানে বিএনপির পূর্ব নির্ধারিত শান্তিপূর্ণ কর্মসূচি বানচাল করতে পুলিশ অতর্কিত হামলা চালিয়েছে।
এই সরকার তাদের পায়ের তলে মাটি নেই, সম্পূর্ণ জনবিচ্ছিন্ন হয়ে গেছে। এই জন্যই তারা এই পুলিশ দিয়ে নির্যাতন করে, গুলি করে, লাঠিচার্জ করে তারা এই গণতান্ত্রিক আন্দোলনকে দমন করে রাখতে চায়। আমরা বিশ্বাস করি যে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করা সম্ভব হবে। সরকারের এবং পুলিশের এহেন নির্যাতনের তীব্র নিন্দা জানাচ্ছি।
পুলিশের তেজগাঁওয়ের ডিসি শহীদুল্লাহ গণমাধ্যমকে বলেছেন, বিএনপির নেতাকর্মীরা বিনা উস্কানিতে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছে, আত্মরক্ষার্থে আমরাও ব্যবস্থা নিয়েছি। পুলিশের এমন অভিযোগের বিষয়ে ফখরুল বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। শান্তিপূর্ণ ভাবে ফুল দিতে এসেছিল নেতাকর্মীরা, সেখানে উস্কানির তো প্রশ্নই ওঠে না, বরং পুলিশই নেতাকর্মীদের উপরে হামলা চালিয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্যে দিয়ে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন শুনবেন শোকাবহ মহরম উপলক্ষে একটি বিশেষ আলোচনা।
শোকাবহ মহরম,
শ্রোতা ভাই বোনেরা, শোকাবহ মহরম উপলক্ষে কারবালার শাশ্বত বিপ্লব শীর্ষক ধারাবাহিক আলোচনার অষ্টম পর্ব থেকে সবাইকে জানাচ্ছি সংগ্রামী সালাম ও গভীর শোক আর সমবেদনা। ধারাবাহিক এই আলোচনার আজকের এ পর্ব পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি গাজী আব্দুর রশিদ। গত কয়েক পর্বে আমরা কারবালার শাশ্বত বিপ্লব সম্পর্কে কোনো কোনো মহলের নানা বিভ্রান্তি ও এসবের কারণ নিয়ে কথা বলেছি। গত পর্বে আমরা কুফার মুসলমানদের ব্যাপারে কোনো কোনো মহলের বিভ্রান্তি নিয়ে কথা বলছিলাম। কুফাবাসীদের মধ্যে আমিরুল মোমিনিন হযরত আলীর সমর্থকরা অন্য অঞ্চলের চেয়ে বেশি সংখ্যায় থাকায় তিনি তার খেলাফতের রাজধানী করেছিলেন এই শহরকে। মক্কা ও মদিনাকে যে কোনো যুদ্ধ ও সংঘাত থেকে দূরে রাখাও ছিল এর অন্যতম উদ্দেশ্য। কুফাবাসীদের মধ্যে হযরত আলীর সমর্থক ও মহানবীর আহলে বাইত পন্থীদের সংখ্যা অন্যান্য অঞ্চলের চেয়ে বেশি মাত্রায় থাকলেও তারা এই শহরে সংখ্যাগরিষ্ঠ ছিল না। হযরত আলীর ও মহানবীর আহলে বাইতের এই সমর্থকদেরকে অনেকেই শিয়া মুসলমান বলে অভিহিত করে থাকেন। ইমাম হুসাইন আলাইহিসালাম খোদাদ্রোহী ইয়াজিদের দুঃশাসনের বিরোধিতা করাই এরই প্রেক্ষাপটে অথবা উমায়াদের দুঃশাসন থেকে মুক্তি পাওয়ার আশায় কুফার জনগণের এক উল্লেখযোগ্য অংশ ইমাম হুসাইনের কাছে চিঠি পাঠিয়েছিল, যাতে তিনি ইয়াজিদি দুঃশাসন বিরোধী সংগ্রামে নেতৃত্ব দিয়ে প্রকৃত ইসলামী খেলাফত কায়েম করেন।
এই যে যারা চিঠি পাঠিয়েছিল তারা সবাই যে খুব খাঁটি শিয়া ছিলেন তা নয়, তাদের বেশিরভাগই ছিলেন হযরত আলীর ও মহানবীর আহলে বাইতের নাম মাত্র সমর্থক বা রাজনৈতিক সমর্থক মাত্র, প্রকৃত বা খাঁটি শিয়া নয়। ইমাম হুসাইনের বিপ্লব সফল হয়ে তিনি যদি খেলাফত কায়েম করেন তাহলে রাজধানীতে ভালো চাকরি বা কোনো ভালো পদে অসীন হওয়া যাবে, এটাই ছিল তাদের মূল লক্ষ্য। তাই শিয়ারাই ইমাম হুসাইনকে দাওয়াত দিয়ে কুফায় এনে বিশ্বাসঘাতকতা করেছে। এমন বক্তব্য সবার ব্যাপারে ঢালাওভাবে বলা যায় না। দুই একজন যদি এমন বিশ্বাসঘাতকতা করেও থাকেন তারা তো আর শিয়া থাকেননি। যেমন বর্তমান যুগে সালমান রুশদি মুসলমান হয়েও ইসলাম বিরোধী অবস্থান নিয়ে ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার পরও আমরা তো তাকে আর মুসলমান বলতে পারি না। যারা শেষ পর্যন্ত ইমাম হুসাইনের সঙ্গে থেকে ইয়াজিদি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তাদের মধ্যে যারা নবী পরিবারের বাইরে ব্যক্তি ছিলেন তারা বেশিরভাগই ছিলেন কুফাবাসী। কুফাবাসীদের মধ্যে যারা খাঁটি শিয়া ছিলেন তাদের কেউ কেউ কারবালায় ইমাম হুসাইনের সহযোগী হয়ে শহীদ হয়েছেন, আর কেউ কেউ ইমামের প্রতিনিধি মুসলিম ইবনে আকিলকে সহযোগিতা করতে গিয়ে শহীদ হয়েছেন, আর কেউ কেউ কারবালায় ইমামের শিবিরে যোগ দিতে চেয়েও নানা বাধার কারণে সেখানে আসতে পারেননি, ও কেউ কেউ একই ধরনের কারণে সময় মতো পৌঁছাতে পারেননি, ও কেউ কেউ কারফিউ আর গণগ্রেপ্তার এড়িয়ে অচেনা ও অপ্রচলিত পথে কারবালায় আসতে চেয়েও পথ হারিয়ে অন্যখানে চলে গেছেন।
উল্লেখ্য মুখতারের মতো বেশ কড়া আহলে বাইতপন্থী কেউ কেউ কারাগারে থাকার কারণে ইমামের সহযোগী হতে পারেননি। আবার দুর্বল মোনা আহলে বাইতপন্থী অনেকেই প্রাণভয় ও নানা ধরনের নির্যাতনের আশঙ্কায় ইমামের শিবিরে যোগ না দিয়ে পালিয়ে বেরিয়েছেন। ইমাম হুসাইনের শাহাদাতের পর তাদের অনেকেই অনুতপ্ত হন এবং তারা কুফায় ইয়াজিদি প্রশাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে শহীদ হন। তাদের আন্দোলন ইতিহাসে তাওয়াবিন বা অনুতপ্তদের আন্দোলন হিসেবে খ্যাত। এই আন্দোলনে অংশগ্রহণকারীদের সংখ্যা ছিল প্রায় 4,000 মাত্র। তাই এটা স্পষ্ট কুফার প্রায় 1.5 লাখ জনগণের বেশিরভাগই শিয়া বা আহলে বাইতপন্থী ছিলেন না, ও শিয়াদেরও অনেকেই খুব খাঁটি শিয়াও ছিলেন না বলে তাদের একটা অংশের দুর্বল ভূমিকার কারণে পরবর্তী যুগের সব শিয়াকে জড়িয়ে কারবালার মর্মান্তিক ঘটনার জন্য কেবল তাদেরকে দায়ী করাটা খুবই অযৌক্তিক। এ সময় মক্কা ও মদিনার বা অন্যান্য অঞ্চলের মুসলমানরাও ইমাম হুসাইনকে সহযোগিতা করেননি। তাহলে কি বলা যায় না যে মূলত অশিয়া বা নন শিয়া মুসলমানরাই মহানবীর নাতির এমন মর্মান্তিক অবস্থার জন্য দায়ী? তারাও যদি কুফার অল্প সংখ্যক খাঁটি শিয়ার মতো ইমামের সহযোগী হতেন তাহলে তো পরিস্থিতি পাল্টে যেত।
উল্লেখ্য, কারবালায় ইমাম হুসাইনের অন্যতম প্রধান সহযোগী মহানবীর 75 বছর বয়স্ক বৃদ্ধ সাহাবি হাবিব মাজাহেরের প্রচেষ্টায় 6 মহরম তার গোত্র বনি আসাদের প্রায় 90 ব্যক্তি ইমাম হুসাইনের শিবিরে যোগ দেওয়ার চেষ্টা চালাতে গিয়ে ইয়াজিদি বাহিনীর হামলার শিকার হয় এবং সংঘর্ষে তাদের কয়েকজন শহীদ হন ও অন্যরা পালিয়ে যেতে বাধ্য হন। বলা হয় বসরা থেকেও ইমাম শিবিরে যোগ দিতে আরও বেশি সংখ্যক অনুরাগী কারবালার দিকে রওনা হয়েছিলেন, কিন্তু তারা আশুরার পর কারবালায় পৌঁছান। তাই এটা স্পষ্ট, ইমাম হোসাইনকে সহযোগিতা করতে না পারার জন্য কেবল কোনো কোনো বিশেষ সম্প্রদায় দায়ী নয়, বরং মুসলমানদের সব সম্প্রদায় ও গ্রুপই দায়ী। বরং সংখ্যায় অল্প সংখ্যক হলেও কুফার শিয়া জনগণই ইমাম হোসাইনকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে।
এটা ঠিক যে হযরত ইমাম জয়নুল আবেদিন ও হযরত জাইনাব সহ নবী পরিবারের অনেক সদস্য কুফাবাসীদের দুর্বল ভূমিকা ও কারো কারো বিশ্বাসে ঘাতকতামূলক আচরণের তীব্র নিন্দা জানিয়েছিলেন। এর কারণ হল কুফাবাসীদের মধ্যে আহলে বাইত পন্থীরা অন্যদের তুলনায় নবী পরিবারের জন্য বেশি অগ্রণী হবেন, এটাই ছিল নবী পরিবারের স্বাভাবিক প্রত্যাশা। কিন্তু তারা ইমামকে বিপ্লবের দাওয়াত দিয়েও প্রত্যাশা অনুযায়ী এগিয়ে আসেননি বলেই তাঁদের ব্যাপারে বেশি অভিমান প্রকাশ করাই স্বাভাবিক। অন্যদিকে মুসলিম বিশ্বের অন্যত্র মুসলমানরা যেন পুরোপুরি ঘুমিয়েই ছিল। ইয়াজিদের স্বৈর শাসন ও খোদা বিমুখ শাসনের মোকাবেলায় ইমাম হুসাইন আলাইহিসালাম যখন প্রতিবাদে সোচ্চার হন, তখনই তাদের উচিত ছিল ইমামের সহযোগী হওয়া। কিন্তু মক্কা ও মদিনার মতো অঞ্চলের মুসলমানরাও সে যুগে অনেক অসচেতন হয়ে পড়েছিলেন, তা কারবালার ঘটনায় তাদের নিষ্ক্রিয় ভূমিকা থেকেই স্পষ্ট। কারবালার আশুরার ঘটনার পরেই যেন তারা কিছুটা সচেতন হয়ে উঠতে থাকে। মক্কা ও মদিনার জনগণ যখন স্থানীয় নেতৃবৃন্দের কোনো কোনো নেতার নেতৃত্বে ইয়াজিদি শাসন মেনে নিতে অস্বীকার করে, তখন সেখানে ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে চালানো হয় গণহত্যা। মদিনায় নারীদের সম্ভ্রম হানিও করা হয়, ফলে 1000 নারী সেখানে গর্ভবতী হয় এবং এভাবে জন্ম নেয়া সন্তানদের বলা হতো হাররা যুদ্ধের সন্তান।
ঐতিহাসিক বর্ণনায় জানা যায় কারবালার মহাট্রাজেডির 2 বছরেরও কম সময় পর 63 হিজরির 28 জিলহজ খোদাদ্রোহী ইয়াজিদের বাহিনী মদিনায় মসজিদে নববী ও রাসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের রওজার অবমাননা সহ গণহত্যা এবং গণধর্ষণের মতো নানা মহা অপরাধ যজ্ঞে লিপ্ত হয়। ইয়াজিদের নর পশু সেনারা পরে মক্কায়ও হামলা চালিয়ে পবিত্র কাবা ঘর ধ্বংস করেছিল। নরপশু ইয়াজিদের নির্দেশে কুফায় নিযুক্ত তার গভর্নরের অনুগত সেনাদের হাতে বিশ্বনবীর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসাইন আল ইসলাম ও তাঁর পরিবার পরিজন সহ প্রায় 100 জন সঙ্গীর বেশিরভাগেরই কারবালায় শাহাদত বরণ করার হৃদয় বিদারক এবং মহা বিয়োগান্তক ঘটনার খবর শুনে মদিনাবাসী ইয়াজিদের চরিত্র ও প্রকৃতি সম্পর্কে তদন্ত চালায়। তারা এ লক্ষ্যে দামেস্কে একটি তদন্ত টিম পাঠায়। তদন্ত টিম তাকে ইসলামী মূল্যবোধ শূন্য ও একজন নৈতিক চরিত্রহীন ব্যক্তিত্ব হিসেবে দেখতে পায়। ইমাম হুসাইন আল ইসলাম এবং তাঁর মহাবিপ্লব ও তাঁর সঙ্গী সাথীদের সহযোগিতা করতে না পারার জন্য মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চলে গণ অনুশোচনা ক্রমেই জোরদার হতে থাকে।
ইয়াজিদের খোদাবিমুখ ও অতি অসৎ প্রকৃতি সম্পর্কে জানার পর মদিনাবাসী তাদের শহর থেকে ইয়াজিদের নিযুক্ত গভর্নরকে বের করে দেয় এবং ইয়াজিদের অনৈসলামী শাসনকে বৈধ শাসন হিসেবে মেনে নিতে অস্বীকার করে। ফলে মহাপাপিষ্ঠ ইয়াজিদ সিরিয়া থেকে কুখ্যাত মুসলিম বিন উকবার নেতৃত্বে 10,000 সেনা পাঠায়। উকবা মদিনার উত্তর পূর্ব দিকে হাররা অঞ্চলে মদিনার প্রতিরোধকামীদের উপর হামলা চালায়। অস্ত্রে সুসজ্জিত উমায়ারা বিপুল সংখ্যক মুজাহিদকে হত্যার পর শহরের ভেতরেও প্রতিরোধকামীদের উপর নৃশংস হামলা চালিয়ে তাদের শহীদ করে। এমনকি যারা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র মসজিদে ও তাঁর পবিত্র মাজার ও রওজায় আশ্রয় নিয়েছিল তাদেরকেও নির্মমভাবে শহীদ করেছিল ইয়াজিদের পাষণ্ড সেনারা। বিশ্বনবীর বহু সাহাবিসহ 700 জন গণ্যমান্য ব্যক্তিত্ব শহীদ হয় তাদের হামলায়। ইয়াজিদের সেনারা মদিনায় অন্তত 10,000 মানুষকে ঠান্ডা মাথায় হত্যা করে। এরপর উকবার নির্দেশে তার নেতৃত্বাধীন ইয়াজিদের সেনারা 3 দিন ধরে মদিনা লুটতরাজ করে এবং নারীদের সম্ভ্রম হানি করে। তারা মদিনার মসজিদে নববীকে ঘোড়ার আস্তবল বানায় এবং ঘোড়ার মল মূত্রে অবমাননা করা হয় মুসলিম বিশ্বের পবিত্রতম স্থানের। এরপর এই অভিশপ্ত সেনাদল মক্কার দিকে যায়, এমনকি পবিত্র কাবা ঘরেও হামলা চালিয়ে তা ধ্বংস করেছিল।
অনেকের মনেই এ প্রশ্ন জাগে যে 63 হিজরির মধ্যেই মুসলমানদের এত দুর্দশা কেন ঘটেছিল। কারবালায় ইমাম হুসাইন আল ইসলাম ও তার মহান সঙ্গীরা যখন শাহাদত বরণ করেন তখন ইয়াজিদ খুশি হয়ে একটি কবিতা আবৃত্তি করেছিল, যেখানে সে স্পষ্টভাবে এটা উল্লেখ করে যে হুসাইনকে হত্যার মাধ্যমে আমরা উমাইয়ারা মুহাম্মাদকেই হত্যা করেছি এবং বদর, উহুদ ও খন্দকের প্রতিশোধ নিয়েছি। আসলে বনি উমাইয়াদের অনেকেই কেবল মুখে মুখে ইসলাম গ্রহণ করেছিল। বিভিন্ন জিহাদে, বিশেষ করে বদর, উহুদ ও খন্দককে আমিরুল মুমিনীর হযরত আলী আল ইসলামের হাতে তৎকালীন কাফিরদের বড় বড় ব্যক্তিত্বরা নিহত হওয়ায় এবং তাদের অনেকেই বনি উমাইয়া গোত্রের লোক ছিল বলে সেই বংশীয় বা গোত্রীয় ক্ষোভ তাদের মধ্যে সুপ্ত ছিল। উমাইয়াদের অনেকেই বা বেশিরভাগই মক্কা বিজয়ের পর শক্তিহীন হয়ে পড়ায় প্রভাব প্রতিপত্তি নিয়ে টিকে থাকার আশঙ্কায় অনিচ্ছা সত্ত্বেও ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। তাদের জন্য এছাড়া অন্য কোনো উপায়ও ছিল না। আবু সুফিয়ান সহ অনেক উমাইয়া ব্যক্তিত্ব ইসলামের সঙ্গে শত্রুতার সবচেয়ে আগ্রহী ছিল, তাই তারা ভেতর থেকে ইসলামের উপর আঘাত হানার দীর্ঘমেয়াদী ষড়যন্ত্র করে যাতে একসময় মুসলিম বিশ্বের নেতৃত্ব তাদের হাতেই চলে আসে।
ইসলামী বর্ণনায় এসেছে কোন এক সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেন যে বনি উমাইয়া তাঁর মিম্বরে বানরের মতো নাচানাচি করছে। এ স্বপ্ন দেখে তিনি এমনই শোকাহত হলেন যে এরপর যতদিন বেঁচে ছিলেন তিনি আর হাসেননি। রাসুল স্বপ্নে তাঁর মিম্বরে বানরদের নাচানাচির যে ঘটনাটি দেখেছিলেন তার অর্থ ছিল উমাইয়াদের মাধ্যমে খেলাফত দখল করা হবে। যাই হোক, মুসলমানরা যদি ইমাম হাসান ও ইমাম হুসাইনের আন্দোলনের বার্তাগুলো সম্পর্কে সচেতন হতো তাহলে কারবালার বিপ্লবের ও নবী পরিবারের মহাকুরবানি হওয়ার দরকার হতো না এবং মক্কা ও মদিনায়ও ইয়াজিদ বাহিনী হত্যাযজ্ঞ ও বর্বরতা দেখানোর সাহস পেত না। আর সিরিয়া অঞ্চল দীর্ঘকাল মুয়াবিয়ার শাসনাধীনে থাকায় সেখানে মুয়াবিয়ার দল বলদের পক্ষ থেকে নবী পরিবার ও আহলে বাইত সম্পর্কে ব্যাপক নেতিবাচক প্রচারণার চলতে থাকায় সেখানকার বেশিরভাগ জনগণ হযরত আলী ও নবী পরিবারের প্রকৃত মর্যাদা তো জানতই না, বরং তাঁদেরকে বিচ্যুত মুসলমান বলে মনে করত। এ দৃষ্টান্ত হিসেবে বলা যায়, যখন হযরত আলী কুফার মসজিদে ঘাতকের আঘাত পেয়ে 2 দিন পর শহীদ হন তখন সিরিয়াবাসী এই ঘটনা শুনে মন্তব্য করেছিল, আলী মসজিদে কেন গিয়েছিল? আলী কি নামাজও পড়ত নাকি?
নয় মহরম, মহান তাসুয়া বা আশুরার পূর্ব দিন। 61 হিজরির 9 মহরম কুফা ইয়াজিদের নিযুক্ত কুখ্যাত গভর্নর ইবনে জিয়াদ ইমাম হুসাইন আল ইসলাম এর ছোট শিবিরের উপর অবরোধ জোরদারের ও হামলার নির্দেশ দেয়। এর আগেই আরোপ করা হয়েছিল অমানবিক পানি অবরোধ। পশু পাখি ও অন্য সবার জন্য ফোরাতের পানি ব্যবহার বৈধ হলেও এই অবরোধের কারণে কেবল নবী পরিবারের জন্য নিষিদ্ধ করা হয় এই নদীর পানি। ইয়াজিদ বাহিনীর সেনা সংখ্যাও ক্রমেই বাড়তে থাকে। এবং দশই মহরমের দিনে তা প্রায় ২০ বা ৩০ হাজারে উন্নীত হয়। ইমাম হুসাইন আল ইসলাম ৯ মহরমের বিকালের দিকে এক দিনের জন্য যুদ্ধ পিছিয়ে দেওয়ার প্রস্তাব দেন, যাতে দশই মহরমের রাত্রি শেষবারের মতো এবাদত বন্দিগিতে কাটানো যায়। ইয়াজিদ বাহিনীর প্রধান প্রথমে রাজি না হলেও পরে এ প্রস্তাবে রাজি হয়। বিকালের এই হজরত ইমাম হোসেন আসলাম নিজ সঙ্গীদের উদ্দেশ্যে বক্তৃতা দেন। সঙ্গীরা আবারও তাঁর প্রতি আনুগত্যের অঙ্গীকার করেন।
নয় মহরম ছিল ইতিহাসের সবচেয়ে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রস্তুতি অর্জনের সর্বশেষ দিন। এই পরীক্ষায় সফল হয়েছিলেন ইমাম হুসাইন আলাইহিস সালাম ও তাঁর প্রায় ১০০ জন সহযোগী, আর এজন্যেই তাঁরা ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। তো শ্রোতা ভাই বোনেরা, কারবালার শাশ্বত মহাবিপ্লব সম্পর্কিত আজকের এই আলোচনা এখানেই শেষ করছি।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
মহরমের বিশেষ আলোচনাটি শুনলেন শ্রোতা বন্ধুরা। অনুষ্ঠানের এ পর্যায়ে এখন রয়েছে কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, ১৭ আগস্ট মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব, আর বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ইত্তেফাক। পুলিশের হামলায় অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে, মির্জা ফখরুলের দাবি, যুগান্তর। স্কুল কলেজ খোলার প্রস্তুতি কাগজে প্রথম আলো। আফগানিস্তানে সবার অংশগ্রহণমূলক সরকার হতে যাচ্ছে, মানব জমিন। শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী, নেপথ্যে কারা তাও একদিন বের হবে, কালের কণ্ঠ। কেরানীগঞ্জে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২, বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম। বিনা বাধায় নয় যেভাবে তালিবানের রক্তচক্ষুর মধ্যে দূতাবাস কর্মীদের উদ্ধার করল দিল্লি, আনন্দবাজার পত্রিকা। পিছিয়ে পড়ছেন নরেন্দ্র মোদী, এগোচ্ছেন মমতা ব্যানার্জি। আজকাল গণতন্ত্র মানে কি পোশাক ছাড়া রাস্তায় ঘুরে বেড়ানো, বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের, সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পরে এবার দুটি বিষয়ের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, আফগানিস্তানের কিছু মানুষকে বাংলাদেশে আশ্রয় দিতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান, এই শিরোনাম বাংলাদেশ প্রতিদিনের, আপনার মন্তব্য কি?
আপনাকে ধন্যবাদ। আফগানিস্তান থেকে যে সমস্ত মানুষ এখন বিভিন্ন দেশে আশ্রয় নিতে যাচ্ছে, তাদের একটা বিরাট অংশকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার জন্য আমেরিকার পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে এবং সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ, এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এ খবর সম্পর্কে আমরা একথা বলতেই পারি যে বাংলাদেশ সঠিক সিদ্ধান্ত নিয়েছে, কারণ আফগানিস্তানে যে যুদ্ধ আমেরিকা গত ২০ বছর ধরে করেছে, সেই যুদ্ধ সারা বিশ্বের কোনো দেশের স্বার্থ রক্ষা করেনি, বাংলাদেশের স্বার্থও রক্ষা করেনি, শুধুমাত্র আমেরিকা এবং তার একান্ত কিছু মিত্রর স্বার্থ রক্ষা করা ছাড়া। আফগানিস্তান দখল করার পর ইরাক দখল করা হয় এবং মধ্যপ্রাচ্য নিয়ে নতুন একটি ষড়যন্ত্র তারা বাস্তবায়ন করার চেষ্টা করে। এই ষড়যন্ত্রের সবচেয়ে বড় বলি হতে চলেছিল ইরান, কিন্তু ইরান যথেষ্ট দক্ষতার সাথে সেই ষড়যন্ত্র মোকাবেলা করেছে এবং আফগানিস্তান থেকে মার্কিন সেনারা একরকমের পালিয়ে গেছে। কিন্তু গত ২০ বছর ধরে যে ক্ষয়ক্ষতি হলো তার দায়িত্ব অবশ্যই আমেরিকা। সেই কারণে পারলেই আমেরিকা আফগানিস্তানের সমস্ত মানুষ নিয়ে যাক, বাংলাদেশ কেন নেবে? বাংলাদেশে এমনিতেই মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা মুসলমানদের প্রায় 12 লাখ মতো মানুষ অবস্থান করছে, সেটা নিয়ে আমরা হিমশিম খাচ্ছি। বাংলাদেশ এমনি বিরাট ঘনবসতিপূর্ণ দেশ, তারপরে আবার যদি উদ্বাস্তু নিতে হয় তাহলে আমেরিকা কি করে? আমেরিকায় যদি আফগানিস্তানের সমস্ত মানুষ আশ্রয় দেওয়া হয় তাহলেও আমেরিকা টের পাবে না যে কতগুলো লোক আশ্রয় দেওয়া হয়েছে। তাদের অর্থনীতি বড়, তারা সামরিক শক্তিতে বিরাট বলিয়া অসুবিধা কি? তারাই দিক এবং এই যুদ্ধ করেছে তারা, আমরা কেন এর খেসারত বহন করতে যাব?
আফগানিস্তানের চলমান ঘটনাবলীতে বিশ্ব থেকে যে প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে শীঘ্রই স্বীকৃতি পাবে তালেবান। আপনার কি মনে হয়?
জি, তালেবান গত রোববার আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে এবং এর মধ্য দিয়ে মূলত পুরো দেশ দখলের প্রক্রিয়া শেষ করেছে। এরপরই এসে যাচ্ছে আন্তর্জাতিক বিশ্ব থেকে তাদের স্বীকৃতির প্রশ্ন। এই অবস্থায় আফগানিস্তানের নিকটতম প্রতিবেশী দেশ ইরান, পাকিস্তান, চীন, এই তিনটি দেশ ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে বলে আমি মনে করি। 2001-এর পূর্ববর্তী তালেবানের শাসনামলে ইরান বিরাট বড় ক্ষতিগ্রস্ত দেশ ছিল। তালেবানের উগ্র কর্মকাণ্ডের ফলে মাজারি শরীফে ইরানের 8 জন কূটনীতিককে হত্যা করা হয়। এরকম ক্ষতিগ্রস্ত দেশ খুব কম ছিল 2001 সালের আগে। এখন আফগানিস্তানে ইরানের দূতাবাস বা মিশন নিরাপদ রয়েছে, সীমান্ত নিরাপদ, কোনো বিশেষ ঝামেলা হয়নি। শুধু তাই না, কূটনৈতিক প্রক্রিয়ার ধারাবাহিকতায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তালেবান প্রতিনিধিদের আলোচনা হয়েছিল। পাকিস্তান সফর করেছে তারা, তারা চীন সফর করেছে। সবকিছু মিলিয়ে চীন, পাকিস্তান, ইরান, এই তিন দেশ তালেবানের ব্যাপারে ইতিবাচক একটা মনোভাব দেখিয়েছে। এসব দেশের সবারই একই বক্তব্য, তালেবান যদি অংশগ্রহণমূলক সরকার গঠন করে এবং মানবাধিকারের প্রতি সম্মান দেখায় তাহলে এ সমস্ত দেশ বা বিশ্বের আরও আরও দেশ তালেবানকে স্বীকৃতি দেবে। রাশিয়াও একই রকমের মনোভাব ব্যক্ত করেছে। তবে আমরা খবর পাচ্ছি যে সৌদি আরব এরই মধ্যে তালেবানকে স্বীকৃতি দিয়েছে, স্পুটনিক খবর দিয়েছে স্বীকৃতি দিয়েছে। আমেরিকার পক্ষ থেকেও বলা হয়েছে তালেবান যদি মানবাধিকার, নারীর অধিকার, অংশগ্রহণমূলক সরকার গঠন করে, এগুলো নিশ্চিত করে, তাহলে তারাও স্বীকৃতি দেবে। ফলে আমার মনে হচ্ছে যে তালেবান দ্রুতই বিশ্বের বিভিন্ন দেশের স্বীকৃতি পেয়ে যাবে।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। বিনা বাধায় নয়, যেভাবে তালেবানি রক্তচক্ষুর মধ্যে দূতাবাস কর্মীদের উদ্ধার করল দিল্লি, আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে লেখা হয়েছে। কাবুল থেকে 130 জন ভারতীয়কে নিয়ে মঙ্গলবার দেশে ফিরল ভারতীয় বায়ুসেনার বিমান। এর আগে সোমবার রাতে আরও একটি বিমানে করে ভারতীয়দের ফেরানো হয়েছে। তাদের মধ্যে দূতাবাসের কর্মী ও নিরাপত্তা রক্ষীরা রয়েছেন। কিন্তু তালেবানি নজরের মধ্যে ভারতীয়দের ফিরিয়ে আনার প্রক্রিয়া কিন্তু মোটেই মসৃণভাবে হয়নি, পদে পদে বেগ পেতে হয়েছে। তার মধ্যে নিজেদের নাগরিকদের উদ্ধার করেছে নয়াদিল্লি। পিছিয়ে পড়ছেন নরেন্দ্র মোদী, এগোচ্ছেন মমতা ব্যানার্জি। আজকাল পত্রিকার শিরোনামের খবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে এখনও দেশের মানুষের প্রথম পছন্দ সেই নরেন্দ্র মোদী। কিন্তু গত 1 বছরে মোদীর প্রতি সমর্থন কমছে। অন্যদিকে জনপ্রিয়তার বিচারে অনেকটাই এগুলেন মমতা ব্যানার্জি। সর্বভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের একটি সমীক্ষায় দেখা যাচ্ছে এমনটাই। তাদের পরিসংখ্যানে দেখা গেছে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মোদীকে পছন্দ 24% মানুষের। গত বছর দেশের 66% মানুষের সমর্থন ছিল মোদীর প্রতি। গণতন্ত্র মানে কি পোশাক ছাড়া রাস্তায় ঘুরে বেড়ানো? বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের। সংবাদ প্রতিদিনের শিরোনামের খবরে লেখা হয়েছে, 21-এর নির্বাচনে বিপুল জয়ের পর তৃণমূলের নজরে ত্রিপুরা। সেখানে নিজেদের অস্তিত্ব প্রমাণের চেষ্টায় বিন্দুমাত্র খামতি রাখতে নারাজ দিদির সৈনিকরা। আক্রান্ত হওয়া সত্ত্বেও পিছু হটতে রাজি নন তারা। লাগাতার আক্রমণ নিয়ে ত্রিপুরা সরকারকে তুলোধনাও করছে তৃণমূল নেতৃত্ব। অভিযোগ করেছে ত্রিপুরায় গণতন্ত্র নেই। মঙ্গলবার শহীদ সম্মান যাত্রা শুরুর আগে সে প্রসঙ্গেই তৃণমূলকে আক্রমণ করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, নিজের রাজ্য ছেড়ে এখন ত্রিপুরা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে তৃণমূল, সেখানে গিয়ে অশান্তি করছে। বিপ্লব দেব পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে চলেছেন, তা সত্ত্বেও লাগাতার বিজেপিকে দোষারোপ করা হচ্ছে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবার হাতে থাকা আরও কিছু খবর সহ বিশ্ব সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর ডিপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলিরাজা এলহামি বলেছেন, আফগানিস্তানের সঙ্গে তার দেশের সীমান্ত সম্পূর্ণভাবে নিরাপদ রয়েছে। তালেবান গোষ্ঠী দ্রুতগতিতে পুরো আফগানিস্তান দখল করে নেওয়ার পর নানা জল্পনা কল্পনার মধ্যে ইরানের সেনা কর্মকর্তা একথা বললেন। ইরানের পূর্বাঞ্চলীয় সীমান্তগুলোর পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে জেনারেল আলিরাজা এলহামি বলেন, যদি পূর্বাঞ্চলীয় সীমান্ত নিয়ে ইরানের জনগণের ভেতরে কোনো উদ্বেগ থাকে, তাহলে আমি বলব দেশের সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, ইরানে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মোকাবেলায় IRGC এবং স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের সব ধরনের সক্ষমতা ব্যবহার করা হবে। আজ বাসিজের সদর দপ্তরে আঞ্চলিক কমান্ডারদের সঙ্গে ভিডিও কনফারেন্সে জেনারেল হোসেন সালামি বলেন, ইরানে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করেছে এবং এতে সাধারণ মানুষের কষ্টের মাত্রা অনেক বেড়ে গেছে। সালামি বলেন, এটি আমাদের দায়িত্ব কর্তব্য যে দেশের এই সংকটজনক পরিস্থিতিতে IRGC ও বাসিজ তাদের সব ধরনের সক্ষমতা নিয়ে মানুষের পাশে দাঁড়াবে। আফগানিস্তানের নিরীহ সব চাকরিজীবীকে কর্মস্থলে ফিরে আসার আহ্বান জানালো তালেবান। সব পক্ষকে নিয়ে সরকার গঠন করা হবে বলে ঘোষণা। আফগানিস্তান যুদ্ধে আমেরিকার পরাজয়ের কথা পরোক্ষভাবে স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, দিলেন অসংখ্য ভুলের স্বীকারোক্তি। বাংলাদেশের উত্তরাঞ্চলে উজান থেকে নেমে আসা ঢলে আরেক দফা বন্যার আশঙ্কা প্লাবিত হতে শুরু করেছে যমুনার চরাঞ্চল, নদী তীরবর্তী এলাকা। এবং ভারতের বিজেপি শাসিত উত্তরপ্রদেশে আলিগড় জেলার নাম পরিবর্তন করে হরিগড় রাখার প্রস্তাব পাস, পক্ষে ভোট দিলেন পঞ্চায়েতের 50 সদস্য। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো সুস্থ থাকুন এই কামনায়। এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ। Thank you.